আমাদের আজকের আলোচ্য বিষয় সিরিয়া পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক। তো শুরু করছি সার সংক্ষেপে সংবাদ শিরোনাম শ্রোতাদের জন্য শুনিয়ে দিয়ে, একটু সুবিধা হবে যে এই পটভূমিতে আমরা আলোচনা করব। এবং পটভূমিটা হচ্ছে ইতালিতে G7 বৈঠকে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই মুহূর্তে রাশিয়াতে রয়েছেন। রাশিয়া ইতিমধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তার কথাবার্তা হয়েছে, আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে, এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও তার সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। এই হলো মোটামুটিভাবে পটভূমি। শুরু করছি হ্যালো ওয়াশিংটন সকলকে শুভেচ্ছা জানিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন অ্যাটলান্টা জর্জিয়া যুক্তরাষ্ট্র থেকে ইউনিভার্সিটি শিক্ষক রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সঈদ ইফতেখার আহমেদ, এবং মেরিল্যান্ড যুক্তরাষ্ট্র থেকে রয়েছেন সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা বাংলাদেশের প্রাক্তন সরকারি আমলা জিয়াউদ্দিন চৌধুরী। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ। বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি। কল করছেন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে মাহমুদ রেজা চৌধুরী। হ্যালো,
আমি মাহমুদ রেজা চৌধুরী নিউ ইয়র্ক থেকে বলছি।
জি,
গত 6-7 বছর ধরে সিরিয়াতে যা ঘটছে সেটা আধুনিক এবং উত্তর আধুনিক সময়ের একটা মানবতন্ত্রী বা হিউম্যানিজম সংক্রান্ত চ্যালেঞ্জ বলে মনে হয়। 1947 সালে দার্শনিক মার্টিন হাইপেগের মানব বিশ্বের ঘনায়মান সংকট দেখে একটি কথা বলেছিলেন, যে দ্য মার্কেট অফ পাবলিক অপিনিয়ন কন্টিনিউয়ালি ডিম্যান্ডস নিউ ওয়ান্স। সহজ কথায়, প্রতিনিয়ত নতুন সভ্যতা চায় এই উপকেন্দ্রিক পোস্ট হিউম্যানিজম। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সিরিয়াতে যা ঘটছে, সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটলো তা আতঙ্কের, এবং দেখা যাচ্ছে যে সিরিয়ার বর্তমান রেজিম যেটা করছে তার সাধারণ নাগরিকদের উপর, এমনকি গ্যাস দিয়ে, কেমিক্যাল গ্যাস দিয়ে তার সাধারণ নাগরিক শিশু যারা মাসুম বাচ্চা তাদেরকে হত্যা করছে, এর বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ ভীষণ রকম সচেতন। যদিও সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ যে সিদ্ধান্তে সেখানে আক্রমণ করা হয়েছে 59 মিসাইল টম হ্যাঙ্কস, সে ব্যাপারে অনেকের অনেক রকম ভিন্ন মত আছে, বাট আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে। কারণ কোথাও না কোথাও তো কাউকে না কাউকে এর ব্যাপারে সচেতন এবং একটা ভূমিকা নিতে হবে। যদি গতকালকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি জেমস ম্যাটিস এবং জেনারেল জোসেফ বোল্টন ওনারা একটা সাংবাদিক সম্মেলনে পেন্টাগনের ওনারা বলেছেন এই আক্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে আইসিস কে ধ্বংস করা। যদিও এটা আলোচনা হতে পারে, আইসিস এতে কতটা ধ্বংস হয়েছে বা কতটা তাদের উপর এটা গেছে এটা এখনো কিন্তু অস্পষ্ট, কিন্তু একটা থ্রেট গেছে, এবং সেই দিক থেকে আমি মনে করি দিস অ্যাকশন ওয়াজ অর ইজ এ ভেরি রাইটফুল অ্যাকশন, এবং পৃথিবীর সচেতন মানুষের এ ব্যাপারে আরো।
জি, আমরা রেজা মাহমুদ রেজা চৌধুরী আপনার বক্তব্য শুনলাম। মাহমুদ রেজা চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে প্রারম্ভিক বক্তব্যের জন্য আমরা এখন যাচ্ছি অ্যাটলান্টা জর্জিয়ায় প্রফেসর সঈদ ইফতেখার আহমেদের কাছে। আপনার বক্তব্য, প্রারম্ভিক বক্তব্য।
ধন্যবাদ। সিরিয়ার বিষয়টি অত্যন্ত জটিল এবং দীর্ঘ সময় ধরে সিরিয়ায় এই সমস্যা চলছে, এবং আমরা যদি দেখি সিরিয়ার সমস্যাটা বুঝতে হলে আমাদের সিরিয়াতে যে বিবদমান গ্রুপ, সিরিয়ার আভ্যন্তরীণ রাজনীতির বিবদমান গ্রুপ এবং আন্তর্জাতিক যে রাজনৈতিক বিভিন্ন দেশ সিরিয়াতে ইনভলভ, এই বিষয়গুলি যদি আমরা একটু চিন্তা করি তাহলে সিরিয়ার যে সমস্যার যে জটিলতাগুলি আমরা বুঝতে পারবো। আমি যেটা বুঝতে পারছি এখান থেকে, সিরিয়াতে মূল শক্তি হচ্ছে তিনটি আভ্যন্তরীণভাবে। একটি হচ্ছেন সিরিয়ান বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যিনি একজন ডিক্টেটর, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি একজন সেকুলার ডিক্টেটর। ওনার যারা মূল বিরোধিতাকারী, মূল ফোর্সটা হচ্ছে আইসিস, এবং আইসিসের বাইরে যে ফোর্সটা রয়েছে সেটা হচ্ছে জামাত আল নুসরা, যেটি আসলে বেশি মূলত আল কায়দা, এবং সর্বসাম্প্রতিক সময় বোধ হয় তারা জামাত আল নুসরা নামটিও পরিবর্তন করেছে। এর বাইরে যে যে শক্তি পাওয়ার ব্লকটা রয়েছে সেটা হচ্ছে যে কুর্দি যে জনগোষ্ঠী, যারা এক ধরনের স্বায়ত্ত শাসন চাচ্ছে, এবং এই কুর্দি জনগোষ্ঠী কিন্তু এট দ্য সেম টাইম বাশার আসাদের সাথে এক ধরনের কোঅপারেশন করলো, আবার আরেকদিকে বিরোধিতাও করছে, এবং তারা একই সাথে আইসিস এবং যে আল কায়দার যে ফোর্স রয়েছে যে জামাত আল নুসরা তাদের বিরোধী। সুতরাং আমরা দেখছি একটা কমপ্লেক্স একটা ডিনামিক্স সেখানে কাজ করছে। পাশাপাশি আমরা দেখছি যে পাশ্চাত্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট একটি গ্রুপ রয়েছে যারা ঠিক অতটা শক্তিশালী নয়, এবং তুরস্কের সমর্থিত এবং আরেকটি গ্রুপ রয়েছে। আন্তর্জাতিকভাবে আমরা দেখছি যে রাশিয়া এবং ইরান এবং ওইদিকে লেবাননের যে হেজবুল্লাহ, তারা সমর্থন করছে বাশার আল আসাদকে, অন্যদিকে এবং ইরাকেরও সমর্থন আছে বাশার আল আসাদের প্রতি, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন অধিকাংশ রাষ্ট্র, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত এবং তুরস্ক, তারা হচ্ছে বাশার আল আসাদের বিরোধী। ফলে এতগুলি শক্তির যেখানে ইনভলভমেন্ট, এবং বৃহৎ অর্থে গণচীনেরও এক ধরনের সমর্থন আছে বাশার আল আসাদের প্রতি, নর্থ কোরিয়ার সমর্থন রয়েছে বাশার আল আসাদের প্রতি। সুতরাং এই ধরনের একটা কমপ্লেক্স ডিনামিক্সের ফলে এর সমাধান কি হবে, এটা কোন দিকে যাবে, সেটি এই মুহূর্তে বলা মুশকিল। এবং সব শক্তি চাচ্ছে যে এক ধরনের পাওয়ার পলিটিক্স সেখানে প্লে করে সেই জিনিসটা সমাধান করা, এবং এর ফলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে যারা সাধারণ জনগণ, সিরিয়ার নারী শিশু, তারাই হচ্ছে মূল ভিকটিম এই কমপ্লেক্স পলিটিক্স।
জি, তো আমরা এই মুহূর্তে যাচ্ছি জিয়াউদ্দিন চৌধুরীর কাছে মেরিল্যান্ডে, তার প্রারম্ভিক বক্তব্যের জন্য, তারপর আমরা মূল আলোচনায় যাব। জিয়াউদ্দিন চৌধুরী,
ধন্যবাদ। এতক্ষণ আমি প্রশ্নকর্তার প্রশ্ন শুনলাম এবং মন্তব্য শুনলাম, আর প্রফেসর ইফতেখারের কথা শুনলাম। আসলে হচ্ছে কি, দেখেন এই যে আজকে প্রায় 6-5 বছরের উপর যে যুদ্ধটা চলছে সিরিয়াতে, এটা যখন শুরু হয় এর সূত্রপাত হয়েছিল বলতে গেলে সে সারা মিডল ইস্ট এবং আরব স্প্রিং বলে যেটা হলো, সেখানে বেশ বেশ কয়েকটা জায়গায় দেশে যখন জনসাধারণের বিক্ষোভ আসে, তার শুরু হয় তিউনিসিয়া থেকে, তারপরে সেটা শুরু হয় ইজিপ্টে, মিশরে, এবং ছোটখাটো ভাবে আরো কয়েকটা জায়গায় হলো, প্রধানত যে তার আমরা যে এর যে অবস্থা দেখি তাতে পরপর তিনটি সরকার উৎখাত হয়। হোসনি মুবারক চলে যান ইজিপ্ট থেকে, তিউনিসিয়ার প্রেসিডেন্ট তিনি পলায়ন করেন, তারপরে লিবিয়ার তো অবস্থা আপনারা দেখেছেন, সবাই আমরা দেখেছি। এখন কথা হলো, এই একই সময়ে এই সিরিয়াতে এই ধরনের যখন এই আন্দোলন শুরু হয়, আন্দোলনটা শুরু হয় কিন্তু ওরই একটা স্প্রেড ইফেক্ট হিসেবে, যে আরব স্প্রিং যেটাকে বলা হয়ে থাকে, কিন্তু এরা সব অন্যান্য দেশে মোটামুটি ভাবে সরকার পরিবর্তন হলো, এবং লিবিয়াতে যা আমি বলছি, সিরিয়াতে এটা শুরু হওয়ার পরেও আজ কেন এতদিন পর্যন্ত চললো, এর মূলত যেটা প্রফেসর ইস্তিজা কিছুটা আলোকপাত করেছেন, এর পেছনে হচ্ছে যে ইজিপ্ট, মিশর, লিবিয়া এবং তিউনিসিয়া, এর পেছনে যারা প্রধান শক্তিগুলো ছিল তারা কিন্তু এর সরকারের পেছনে দাঁড়াননি, তারা সে দেখেছেন কিভাবে এটার, দেখেছেন যে সরকারকে এসে তাকে বাফেট করা, বাট্রেস করা তার খরচ করেননি। কিন্তু সিরিয়ার ক্ষেত্রে এটার অন্য দিকে হলো, কারণ এর পেছনে যুক্ত প্রধান শক্তি রাশিয়া এবং ইরান, এরা হাফেজ এই বাশার আসাদের পিছনে তারা দাঁড়িয়েছিলেন, তাদের নিজস্ব ইন্টারেস্ট আছে, রাশিয়ার বিরাট ইন্টারেস্ট আছে, তারা সেখানে মেডিটেরিয়ানে তাদের অবস্থান তারা রাখতে চান, আর ইরান তার সেই আলাউইট সরকার তার মাধ্যমে, কারণ সিরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বেশ পুরনো, সেই ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়ার হাফেজ আল আসাদ তাদেরকে সাহায্য করেছিলেন, এরপর থেকে তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং রাশিয়ার সঙ্গে তো সেই তার আর্মি থেকে শুরু করে এয়ারফোর্স থেকে শুরু করে সবাইকে রাশিয়া তাদেরকে সাহায্য করে আসছে। সে কারণে ওদের উপস্থিতির কারণে এই হাফেজ বাশার আল আসাদ শক্তি পান এবং তার ক্ষেত্রে এতদিন টিকে থাকা সম্ভবপর হয়। তার উপরে আবার যেগুলো যে ঘটনা ঘটছে, এটা প্রথম যদিও সাধারণভাবে সাধারণ বিক্ষোভ হিসেবে সিরিয়া বাশারের বিরুদ্ধে কাজ করছিল, কিন্তু আস্তে আস্তে অন্যান্য শক্তিরা এসে পড়ে, যেটা প্রফেসর ইফতেখার বললেন আল কায়দা। এবং এটা মনে রাখতে হবে আইসিস কিন্তু প্রথমে ছিল না, আইসিস তৈরি হয়েছে এই সিরিয়া যুদ্ধের প্রায় দুবছর তিন বছর পরে। এগুলো আস্তে আস্তে এগুলো এ ধরনের এটা এভলিউশন হয়েছে, এটা আজকে এমন একটা পর্যায়ে এসে গেছে যে এই এর সমাধান শুধু যুদ্ধ বা মিসিল দিয়ে এটাকে স্ট্রাইক করে এটাকে সম্ভব
তো অবশ্যই তা। জি জিয়াউদ্দিন চৌধুরী, আপনি যেমন বললেন যে সহজ সমাধান না, অত্যন্ত জটিল পরিস্থিতি, প্রফেসর সাইয়েদ ইফতেখার আহমেদ যেমন কিনা বর্তমান পরিস্থিতি সুন্দর করে ব্যাখ্যা করলেন এবং জিয়াউদ্দিন চৌধুরী অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আরব স্প্রিং এবং তার পরবর্তী পরিস্থিতিগুলোর ছুঁয়ে গিয়ে একটা বক্তব্য দিলেন। আমরা পরবর্তী কলারের কাছে যাবার আগে আমাদের তরফ থেকে দুজনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে আরব স্প্রিংয়ের আরও কিছুটা পিছনে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাই যে বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদ মোটামুটিভাবে একই সময়ে সাদ্দাম হুসেনের সঙ্গে ইরাকে বাম ঘেঁষা একটি গোষ্ঠীর মদতপুষ্ট হয়ে সিরিয়াতে ক্ষমতা দখল করেছিলেন এবং দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন হাফেজ আল আসাদ, এবং তারপরে যেন তেন প্রকারে একটা নির্বাচন করিয়ে তার পুত্র বাশার আল আসাদ ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। এবং তারপরে এখন আমরা সিরিয়া পরিস্থিতি আপনাদের দুজনের বক্তব্য থেকেই যেটা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পক্ষ সংশ্লিষ্ট হয়ে গেছে, সেখানে আল কায়দা রয়েছে, আইসিস রয়েছে, বিদ্রোহী লড়াকুরা রয়েছে, শিয়া সুন্নিদের দ্বন্দ্ব রয়েছে এবং বাইরের কিছু কিছু দেশও ইনভলভ হয়ে গেছে। এই সব মিলিয়ে সত্যিকার একটা জটিল পরিস্থিতি। এখন যে প্রশ্নটা ইদানিং উঠছে সেটা হচ্ছে যে বাশার আল আসাদকে সরতে হবে, বাশার আল আসাদ শূন্য একটা পরিকল্পিত পরিস্থিতিতে এটা কি আমরা ধরে নিতে পারি যে বিদ্রোহীদের লড়াকুদের হাত মজবুত হবে এবং তাদের হাত মজবুত হওয়ার সঙ্গে সঙ্গে আইসিসের হাতও মজবুত হবে? তো সেটা তো পশ্চিমা বিশ্বের কাম্য নয়। সেরকম একটা পরিস্থিতিতে কি অবস্থা দাঁড়াবে? প্রথমেই প্রফেসর ইফতেখার,
ধন্যবাদ। আমি একটু বাদ পার্টি নিয়ে আলোচনা করি।
জি, আমি বাদ পার্টির ইঙ্গিত করছিলাম। জি,
বাদ পার্টির যে কনসেপশন সেটা আসলে দাঁড়ায় খুব সম্ভবত লেবানিস তাত্ত্বিক মাইকেল আফলাক, উনি নিজে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু উনি যেভাবে ব্যাখ্যা করেছেন যে ইসলাম হচ্ছে মধ্যপ্রাচ্যের শুধু ধর্ম নয়, এটি হচ্ছে সংস্কৃতি। যে যে ধর্মে অনুসরণ করুক, ইসলামের যে মৌলিক সংস্কৃতি সেটিকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে রাজনীতি করা সম্ভব নয়। তিনি এই কনসেপ্টটার সাথে যে একসময়কার যে মার্কসিজম বা বামপন্থী চিন্তাধারা সেটিকে মধ্যপ্রাচ্যের আলোকে দাঁড়ি করিয়ে উনি একটা বাত আইডিয়া দাঁড় করান, এবং সেই বাত কনসেপশনের ভিত্তিতে আমরা দেখি যে সিরিয়াতে এবং ইরাকে সাদ্দাম হোসেন এবং সেখানে হাফেজ আল আসাদ ওনারা ক্ষমতা দখল করেন এবং এক ধরনের সেকুলার একটা স্টেট তারা তৈরি করেন,
মানে আরব ভূমি আরবদের জন্য,
রাইট,
ধর্ম না,
না আরবদের জন্য, কিন্তু সেখানে একটা ধর্ম, ইসলাম যে একটা সংস্কৃতি তৈরি করেছে দীর্ঘ দিন যাবৎ, সেই সংস্কৃতিকে উপেক্ষা করে আরব ভূমিতে কোন রাজনীতি বা পশ্চিমা সংস্কৃতির উপর ভিত্তি করে সেখানে রাজনীতি আগিয়ে নিয়ে যাবে না বলে উনি মনে করতেন, এবং সে যে ধর্মেরই হোক ইসলামের কথা মৌলিক সংস্কৃতি ধর্মটা না সংস্কৃতিটা সেখানে থাকবে এবং সেটাকে ভিত্তি করে এক ধরনের সেকুলার একটা স্টেটের উনি চিন্তা করেছিলেন। এবং অ্যাট দ্য সেম টাইম উনার চিন্তা ডেমোক্রেসি না থেকে তৎকালীন যে শীতল যুদ্ধের সময় আমরা যারা দেখলাম যে সোভিয়েত মডেলের একনায়কতান্ত্রিক শাসন, সে একনায়কতান্ত্রিক শাসনের মডেলই উনি কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য চিন্তা করেছেন এবং উনি মনে করেছেন যে পশ্চিমা গণতন্ত্র মধ্যপ্রাচ্যের জন্য অ্যাপ্লিকেবল না। এই ভিত্তিতে আমরা দেখলাম যে ইরাকে যে সাদ্দাম হোসেনের বাথ পার্টি এবং পরবর্তী এবং হাফেজ আল আসাদ সেখানে সিরিয়াতে আমরা ক্ষমতা দখলই যদি বলি, একজন ক্ষমতা দখলই বলা যায়, সেভাবে তারা ক্ষমতা চলে আসলেন এবং একজনের সেকুলার কনসেপশনের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের এক ধরনের আধুনিকায়নের সূচনা তাদের মাধ্যমে হলো, কিন্তু যেহেতু সেখানে একটা ডিক্টেটরশিপ ছিল, গণতান্ত্রিক চিন্তা চেতনার চর্চা ছিল না, এবং গণতান্ত্রিক চর্চার বিকাশের ক্ষেত্র না থাকবার ফলে আমরা যেটা দেখি, এই যে আইসিস না হলো এক ধরনের, যেহেতু মানে মধ্যপ্রাচ্যের মানুষ আলটিমেটলি মনে করেছে এ ধরনের কনসেপশনগুলো হচ্ছে বাইরে থেকে চাপিয়ে দেওয়া বা পশ্চিমা কনসেপশন, তার বিরুদ্ধে লড়াই করবার জন্য ইসলামকে ব্যবহার করে বা ইসলামের উপর নির্ভর করে কিন্তু একটা কাউন্টার মুভমেন্ট দীর্ঘদিন ধরে আমরা মধ্যপ্রাচ্যে আমরা ডেভেলপ করতে দেখেছি। এ সূত্রপাত হয়েছে কিন্তু আপনার মিশরে মুসলিম ব্রাদারহুডের জন্মের মাধ্যমে, এবং পরবর্তীগুলি আমরা বিভিন্ন র্যামিফিকেশনস দেখি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, এবং ফলে ধীরে ধীরে কিন্তু এক ধরনের যেটাকে প্রচলিত ভাষায় বলে মৌলবাদী রাজনীতি, সে মৌলবাদের রাজনীতিতে কিন্তু মধ্যপ্রাচ্যে গড়ে উঠেছে। এটা কিন্তু একদিনের ফসল নয়, এবং এরই ফলে আজকে আমরা দেখছি, যেটা দীর্ঘ আলোচনার বিষয়, এখানে এত সময় বোধ হয় নেই আমাদের হাতে, তো এরই ফলে আজকে আমরা দেখছি যে যখন বাশার আল আসাদ শুধুমাত্র সিরিয়ার ক্ষেত্রে নয়, আমরা যদি দেখি লিবিয়াতে বা মিশরে যেই শক্তিটি মূল ভূমিকা পালন করেছে মিশরে হোসনি মোবারককে উৎখাতের পিছনে, মূল শক্তিটা কিন্তু ছিল মুসলিম ব্রাদারহুডের শক্তি। ইরানের ক্ষেত্রে যদি আমরা দেখি শাহের সময় যে মূল শক্তিটা কিন্তু পালন করেছে সেই মৌলবাদী শক্তিটি, এবং সিরিয়ার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ঘটেছে। এর ফলে আজকে যে একটা প্রচন্ড একটা কমপ্লেক্স ডাইনামিক্স সেখানে দাঁড়িয়ে গেছে, এবং সেটা যে আলাপ আলোচনার মাধ্যমেও যে বিষয়টা সমাধান করা যায় বিষয়টা কিন্তু সেরকম নয়, কারণ কোনো পক্ষেই, বিশেষ করে যেখানে এক্সট্রিম ফোর্স রয়েছে, একদিকে বাশার আল আসাদের এক্সট্রিমিস্ট ফোর্স, অন্যদিকে আইসিস আল কায়দার মতো এক্সট্রিমিস্ট ফোর্স রয়েছে, আমার কেউ কিন্তু
অনেকগুলো পক্ষ
মানে
ক্ষমতা দখলটা হয়েছে এ পর্যন্ত ফন্দি ফিকির কৌশল করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নয়। জি চৌধুরী সাহেব কিছু যোগ করবেন?
যোগ করা এটা হচ্ছে যে সবকিছুই একটা এর ঐতিহাসিক বিকাশে, যেটা প্রফেসর ইফতেখার ইঙ্গিত করলেন, সবই তার একটা, আমাদের যখন পিছন দিকে দেখি যে কিভাবে এ সমস্ত শুধু আরব মিডল ইস্ট মধ্যপ্রাচ্যে কেন,
উত্তর আফ্রিকাও
সব জায়গায় একটা, প্রত্যেকটা অ্যাকশনের আর একটা রিয়াকশন, একটা শক্তি যখন গড়ে ওঠে, একটা মতবাদ যখন গড়ে ওঠে, ঠিক মতবাদের বাইরে আর একটা কাউন্টার মতবাদ উঠে, এই প্রত্যেকটা মতবাদ যদি, এটা যদি সুফিজমের মধ্যে যদি হতো যে আমি আমাদের ভাব আদর্শ দিয়ে আমি মানুষকে জয় করব, তাহলে বোধহয় সব ভালো হতো, কিন্তু সেটা তা নয়। কারণ এই সবগুলো মতবাদের পেছনে একটাই উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে তাদের মতবাদকে অন্যের উপর চাপিয়ে দেওয়া, আর এটা চাপিয়ে দেওয়া এটা কিন্তু গণতান্ত্রিক উপায়ে ঠিক না, সেটা হচ্ছে শক্তির মাধ্যমে। মুসলিম ব্রাদারহুড যেটা প্রথমে এটা বলা হয়েছে যে ওই দৃষ্টি যেটা হয় সেই যে মতবাদটা বা সেই যে শক্তির যে আদর্শটা, সেটা সারা ইজিপ্ট, সিরিয়া, সেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এবং তার উদ্দেশ্য ছিল তারা ইসলামী শাসন, যে একেবারে যেটা 1400 বছর আগে না হলেও তারা শরিয়া বা মুসলামী শাসন করবে, সেটা করতে গিয়ে তারা সেই তখনকার প্রথম দিকে তারা তাদেরকে যারা শত্রু হিসাবে গণ্য করে তারা হচ্ছে যে কলোনিয়াল পাওয়ার, তার বিরুদ্ধে তারা ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার, তার বিরুদ্ধে তারা সেটা সংগ্রাম করেন। এই সংগ্রাম করতে গেলে অবশ্যই তাদের একটা ওয়েপন্স এগুলো নিয়ে করতে হয়, কিছুটা আতঙ্কবাদী হতে হয়। ঠিক একই সময়ে তার পাশাপাশি এই যে মুসলিম বাথ পার্টি, আরব বাথ পার্টি যেটা হলো, এটা কিন্তু ঠিক তার অপোজিট, তারা ঠিক ইসলামিক আদর্শ বাদ দিয়ে তারা বললো যে না এটা হতে হবে সোশ্যালিস্ট। তখন জানেন আপনারা যে কমিউনিজমের পরে পরে আবার আর একটা এই আরেকটু ডাইলুটেড ফর্ম অফ কমিউনিজম যেটাকে সোশ্যালিজম বলে বলা হতো, সেটা সেই আদর্শে এরা অনুপ্রাণিত হয়ে, এবং এরা কিন্তু তাদের আদর্শটা প্রচার করতে থাকেন মিলিটারির মধ্যে, আর্মির ক্ষেত্রে,
এবং ওই ওই সূত্র ধরেই এখনো উত্তর কোরিয়া এবং চীনের মতন দেশ বাশার আল আসাদকে সমর্থন করছে।
তো এই কারণে তারা এই যে তাদের আদর্শ বা মতবাদ, এটা করতে গিয়ে তারা এটা প্রসার চায়, এবং সেটা নিজেদের ভিতরে চ্যারিটি বিগিনস এট হোম, নিজের ঘর দিয়ে শুরু করো, সেভাবে তারা আর্মি থেকে সিরিয়ার হাফেজ আল আজাদ শুরু করলেন, ইরাকে সাদাম হোসেন করলেন, এবং কিছুটা জামাল নাসের প্রথম দিকে সেটা করে যাচ্ছিলেন। তো এই কারণে আজকে এই একইভাবে আমরা দেখছি এই বাদ পার্টির বিরুদ্ধে, এই সিকিউরিয়ার আইডিয়ালিজম এর বিরুদ্ধে আবার যে নতুন শক্তি আসছে আল কায়দা বলেন, এবং এর এখন আমরা আইসিস কে দেখছি, সবাই একটা অ্যাকশন এর বিরুদ্ধে কাউন্টার রিয়াকশন, রিয়াকশন কাউন্টার রিয়াকশন, এটাই হচ্ছে গিয়ে এটা। কিন্তু মুশকিল হচ্ছে এই এর পেছনে যে আরো যারা ওই সমস্ত এলাকায় যাদের যে সমস্ত শক্তি তাদের প্রভাব বিস্তার চায় করতে চায় রাশিয়া তার ইন্টারেস্টে মধ্য বা যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশ, তারা তখন তারা একজন না একজন যেটা গেলে ইংরেজিতে যে উইলি নিলি, ইচ্ছা না থাকলেও আপনার সেই একটা না একটা দলের পিছনে তারা দলকে মদত যোগায়, এবং একটা যে কারণে আজকে হাফেজের ছেলে বাশারকে এখন পর্যন্ত টিকিয়ে রাখা হয়েছে। এভাবে কিছুদিন চলবে যতদিন না পর্যন্ত আমি বলবো যে দেশের লোকগুলা প্রত্যেকটা এই সমস্ত দেশের লোকগুলা হচ্ছে জিম্মি এদের এই খেলায়, এই এই রাজনীতির দাবা খেলায়।
আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, সিরিয়া পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক, এটা নিয়ে আমাদের আজকের এই হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আমাদের আজকের এ আলোচনায় অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন অ্যাটলান্টা জর্জিয়া থেকে ইউনিভার্সিটি শিক্ষক রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সাঈদ ইফতেখার আহমেদ, এবং ম্যারিল্যান্ড যুক্তরাষ্ট্র থেকে রয়েছেন সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা, বাংলাদেশের প্রাক্তন সরকারি আমলা জিয়াউদ্দিন চৌধুরী। অতিথি উত্তরদাতাদের প্রশ্ন বক্তব্য এবং শ্রোতাদের প্রশ্ন বক্তব্য জিজ্ঞাসা সব কিছুই তাদের নিজস্ব মতামতের প্রতিফলন, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। পরবর্তী কলার মইনুদ্দিন নাসের, কল করছেন নিউ ইয়র্ক থেকে। হ্যালো।
সিরিয়ায় বাশার আল আসাদ গেজবোমের শিশু হত্যা করেছে, সারা বিশ্ব তা দেখেছে। শিশুদের করুণ মৃত্যু দেখে এমন কোন পাষণ্ডিত নেই যা কিছুক্ষণ হলেও হতবিহ্বল হয়নি। বিশ্ব যখন আসাদের বিরুদ্ধে একটা ব্যবস্থার জন্য অসহায়ের মতো তাকিয়েছিল, তখনই আমেরিকার প্রশাসনকে এগিয়ে আসতে হয়। সামান্য ব্যবস্থা নিয়েছে সিরিয়ার বিরুদ্ধে, মাত্র 69টি টমাহক মিসাইল, তা ছিল অত্যন্ত প্রয়োজনীয় সে সময়। তা না হলে বিশ্বের মানুষ তার নৈতিক শক্তি হারিয়ে ফেলতো বলে মনে হয়। আর সেই সময় রাশিয়াই একমাত্র আমেরিকার সমালোচনা করেছে, বলেছে বিষয়টা কোনো স্বাধীন দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো। রাশিয়ার চেচনদের স্বাধীনতা না দেয়া, তার ক্রিমিয়ার আগ্রাসন, নিজের দেশে বিরোধীদেরকে তৃতীয় শ্রেণীর দেশের মতো হত্যা করা, তা কোন ধরনের সভ্য কর্মকাণ্ড বলা যায় না। এই ধরনের হত্যাকাণ্ডকে ব্যক্তি স্বাধীনতা কিংবা কোনো দেশের স্বাধীন অস্তিত্বের প্রতি হুমকি তো বটেই, মানবতার এক চরম বিপর্যয় বলা যায়। আমেরিকার পররাষ্ট্র সচিব রেক্স টিলারসন এখন রাশিয়ায়, যিনি প্রথম রাশিয়াকে সিরিয়ার গ্যাস বোমা ব্যবহারে সহযোগী হিসেবে সন্দেহ করেছিলেন, কিন্তু পরে বলেছেন তার কোনো নজির পাওয়া যায়নি। তবে প্রশ্ন, রাশিয়ার সমর্থন না নিয়ে কি বাশার আল আসাদ ক্ষমতায় টিকে আছে, কিংবা তিনি মানুষ হত্যার সারেন গ্যাস বোমা ব্যবহার করেছে, শিশুদের নরাদমের মধ্যে হত্যা করেছে, স্বৈরাচারী ফ্যাসিস্টরা তাদের পতনের পূর্বে এ ধরনের কাজ করে থাকে। টিলারসন বলেছেন, আমাদের দিন শেষ হয়ে আসছে, প্রাক্তন আমেরিকার আসাদের দিন শেষ হয়ে আসছে, সরি, প্রাক্তন আমেরিকার প্রশাসন আসাদকে ক্ষমতায় রেখে যেমন সিরিয়ার সমস্যার সমাধান দেখেনি, বর্তমান প্রশাসনও সেই মত পোষণ করেছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আমার কাছে বিষয়টা অনেকটা টেস্ট কেসের মতো মনে হয়। নয়া প্রশাসনের অধীনে আমেরিকান ইনস্টিটিউশন সমূহ কার্যকরভাবে কাজ সমাধান করতে পারে কিনা, সম্ভবত আসাদের গ্যাস হামলার মধ্য দিয়ে রাশিয়া তা পরখ করে নিল। আমেরিকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার ইনস্টিটিউশন গুলো গণতান্ত্রিক ক্ষমতা এখনো অখাদ্য, তা শুধু আসাদের জন্য নয়, রাশিয়ার পুতিনের জন্য অবগুণ্ঠিত হুমকি। সেখানেই মানুষ আজ বড়সার তরিটি বাসিয়ে রেখেছে, যার বৈঠা আমেরিকার হাতে।
বৈঠা কার হাতে সেটা তো দর্শক শ্রোতা আপনারা নির্ধারণ করবেন। আমাদের দুই অতিথি উত্তরদাতা তারাও তার বিশ্লেষণ করবেন। তবে প্রবীণ সাংবাদিক, ফ্রিল্যান্স সাংবাদিক মইনুদ্দিন নাসেরের বক্তব্য আমাদের স্মরণ করিয়ে দিল যে একাধিকবার সিরিয়াতে গ্যাস হামলা হয়েছে, বহু অসামরিক লোক প্রাণ হারিয়েছেন, ছোট ছোট নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে, এবং তার প্রতিক্রিয়াতে যুক্তরাষ্ট্রের তরফের টমাহক ক্ষেপণাস্ত্র হানা সংঘটিত হয়েছে। এ সব কিছু মিলিয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে রাশিয়াতে রয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। সের্গেই লাভরভ তার বক্তব্যে অ্যাম্বিগুইটির কথা বলছেন। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে, বক্তব্যে এসব কিছু মিলিয়ে একটা অ্যাম্বিগুইটির গন্ধ পাচ্ছেন তারা। প্রফেসর ইফতেখার, এর উপর আলোকপাত করবেন।
পররাষ্ট্র সচিব টিলারসন খুব সম্ভবত এখন প্রেসিডেন্ট পুতিনের সাথে বক্তব্য সাক্ষাৎ করছেন, ওনাদের মধ্যে বোধহয় আলোচনা চলছে, আমি সংবাদে দেখলাম একটু আগে। এবং যে বিষয়টা আপনি বলছেন যে আজকে যে মার্কিন যে ট্রাম্প প্রশাসন, তারা টমাহক ক্ষেপণাস্ত্র হামলা করবার পরও সিরিয়া নিয়ে তাদের যে কি পলিসি সেটি কিন্তু এখন তারা পরিষ্কার করতে পারেনি, এবং এই ধরনের এক ধরনের অস্পষ্টতা, দোদুল্যমানতা রয়ে গেছে। এবং সেটা শুধু যে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বলছেন তা কিন্তু নয়, যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া এবং যে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারাও কিন্তু বলতে চাচ্ছেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিটি কি, তারা কি বাশার আসাদকে রাখতে চাচ্ছে না বাশার আসাদকে সরাতে চাচ্ছে, যদি সরাতে চায় তাহলে তারা কিভাবে সরাবে। এবং যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সেটি নিয়েও কিন্তু আজকে প্রশ্ন উঠেছে, কারণ 59টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরও কিন্তু তেমন কিছুই আসলে ক্ষতি হয়নি। এবং সেই রানওয়ে আমরা দেখলাম যে 24 ঘন্টা পেরোতে না পেরোতে সেখান থেকে সিরিয়ান বিমান উড়ে কিন্তু আবার বোমা বর্ষণ করলো সেই এলাকাতেই যেখানে আসলে আপনার রাসায়নিক হামলা হয়েছিল। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসছে, রাশিয়া থেকে বলা হচ্ছে যে হামলাটি চালাবার আগে রাশিয়াকে আসলে কয়েক ঘন্টা আগে ইনফর্ম করা হয়েছিল, এবং রাশিয়া বোধহয় সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে, যেটা অনেকে অনুমান করছেন, সিরিয়ান অথরিটিকে বলে দিয়েছিল যে হামলা হচ্ছে তোমরা এখান থেকে সরে যাও। সুতরাং অনেক কি বিশেষজ্ঞ আবার বিষয়টাকে এভাবে দেখতে চাচ্ছেন, এখনো কোনো কনক্লুসিভ একটা সিদ্ধান্তে পৌঁছানো খুব দুরূহ। অনেকে দেখতে চাচ্ছেন যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যে রাশিয়ার সঙ্গে যে একটা যোগাযোগের অভিযোগ এসেছিল দীর্ঘদিন ধরে, সেটি আমরা জানি যে একটি দেশের কিন্তু পররাষ্ট্রনীতি কিন্তু তার আভ্যন্তরীণ যে রাজনীতি, যে নানা গতি প্রকৃতি, তারই কিন্তু রিফ্লেকশন হচ্ছে তার পররাষ্ট্রনীতি। অনেক বিশেষজ্ঞ এই মুহূর্তে আবার সেভাবেও দেখতে চাচ্ছেন যে সেদিক থেকে জনগণের দৃষ্টিকে ফেরানোর জন্য এটা এক ধরনের আইওয়াশ টাইপ অপারেশন। সুতরাং এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত ট্রাম্প প্রশাসন তাদের অবস্থানটি পরিষ্কার না করবেন যে সিরিয়া সম্পর্কে তাদের পরিষ্কার অবস্থান কি, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কিন সমাজ এবং বিশ্ব সমাজে একটা একটা নানাবিধ কোশ্চেন কিন্তু থেকেই যাবে এই প্রশাসনের বিরুদ্ধে। এবং এখন পর্যন্ত কিন্তু ট্রাম্প প্রশাসন, বিশেষত গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজের সঙ্গে আলোচনা কিন্তু যেটা বলতে চাচ্ছেন যে আমরা সিরিয়াতে ফার্দার ইন্টারভেনশন চাচ্ছি না। এবং আসাদ সম্পর্কেও কিন্তু ট্রাম্প প্রশাসনের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, আমরা কিন্তু কোনো কোহেরেন্স পাচ্ছি না। এবং এটাই কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসনের বৈশিষ্ট্য বলে যায় যে বিভিন্ন পলিসিতে কিন্তু আমরা কোনো কোহেসিভ অ্যাকশন দেখছি না, তারই রিফ্লেকশন এখন রয়ে গেছে। সুতরাং এই প্রেক্ষাপটে যতক্ষণ পর্যন্ত ট্রাম্প প্রশাসন তার অবস্থান পরিষ্কার না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিশ্ব মহলে সেই প্রশ্ন থেকেই যাবে আসলে ট্রাম্প কি চাচ্ছেন সিরিয়া প্রশ্নে।
জি, আপনি যেমনটি কিনা বললেন যে বেশ ধোঁয়াটে একটা পরিস্থিতি, এই টমাহক ক্ষেপণাস্ত্র হানা দেওয়ার উদ্দেশ্য কিন্তু ক্ষতি সাধন করা, ধ্বংস সাধন করা ছিল না, এটা একটা প্রতীকী ব্যাপার, একটা হুঁশিয়ারি হিসেবে করা হয়েছিল। এবং তার আগে যে গ্যাস হামলা হয়েছে সে ব্যাপারেও কিন্তু G7 বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করেছেন, এবং সেখানে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী, ইটালির পররাষ্ট্রমন্ত্রী, তারা বিধিনিষেধ আরোপে সম্মত হননি। তারা বলেছেন যে তদন্ত হওয়া দরকার যে এই গ্যাস হামলা আসলে কে চালিয়েছে, কারা চালিয়েছে, লড়াকুরা চালিয়েছে না ইরান বা রাশিয়া সমর্থক কোনো পক্ষ চালিয়েছে, এটা এগুলো নির্ধারণ করা দরকার। তো সব মিলিয়ে এই যে জটিল পরিস্থিতি, এটাতে সাধারণ মানুষ একেবারেই যারা কোনো প্রত্যক্ষভাবে পলিটিক্সের সঙ্গে জড়িত না, তারাই মানে প্রাণ হারিয়েছেন অথবা স্থানচ্যুত হয়েছেন, ভিটে ছাড়া হয়েছেন, এবং এটার জন্যেই পুরো পৃথিবী প্রতিবাদ জানাচ্ছে। এবং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করেছে বিভিন্ন দেশ, যে এটা এই প্রতীকী যে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এটা সঠিক সিদ্ধান্তই ছিল। জিয়াউদ্দিন চৌধুরী মন্তব্য করবেন।
হ্যাঁ, আসলে আপনি যেটা বললেন, এই টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে যেটা যুক্তরাষ্ট্র গত সপ্তাহে এটা করলেন, এটা প্রতীকী এবং এটা আপনি যেভাবে বলছেন এটা ঠিকই। এটা হচ্ছে গিয়ে এটা যেহেতু এর বিরুদ্ধে এই কেমিক্যাল ওয়েপন্স ব্যবহারের জন্য সারা পৃথিবী সহ আমেরিকা সহ সব জায়গায় যে একটা এর নিন্দা সবাই করেছিল এবং সবাই খুব অত্যন্ত ভাবে দুঃখিত এবং শক হয়ে যারা দেখেছিলেন, তো তার প্রতিবাদে বা দেখে এটা সঙ্গে সঙ্গে দেওয়ার ফলে যেটা হলো যে হ্যাঁ, যুক্তরাষ্ট্র একটা কিছু করেছে বা দেখাতে পারে। এবং আপনি দেখেছেন তার প্রতিক্রিয়া, যেটা আপনি বললেন, পৃথিবীর অন্যান্য দেশে এবং যুক্তরাষ্ট্রেও ট্রাম্প সরকার এটা নিয়ে বাহবা পেয়েছেন। কিন্তু কথা হলো এই যে প্রতীকী, এটা কি শুধু প্রতীক হিসেবেই থাকবে
না, এরপরে আরো কিছু হবে,
এর অগ্রসর করতে হলে কি দরকার? এখন দেখেন, যেভাবে এভাবে আপনার আগের আলোচককে কথাটা যে বললেন যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সিরিয়া যে সম্পর্কটা বা সিরিয়াতে যে যুদ্ধ, এটা একা তার পক্ষে করা সম্ভবপর নয় যতক্ষণ পর্যন্ত তারা এর যে অন্যান্য দুই প্লেয়ার অ্যাটলিস্ট একজন রাশিয়ার সঙ্গে তারা একটা বোঝাপড়া না করেন। এখন সেটা হচ্ছে গিয়ে এখন দেখা যাচ্ছে যে তাহলে এই ধোঁয়াটা পরিবেশটা থেকে কাটিয়ে উঠতে কি দরকার? দরকার আসলে প্রথম দেখতে হবে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে তার কি সম্পর্ক, কি ধরনের সম্পর্ক তারা রাখতে
চায়। মানে আপনি একটা বহুপাক্ষিক উদ্যোগ আয়োজনের কথা বলছেন আমাদের পর। জি,
এবং এবং এটা এটা রাশিয়া এই যে এখন যেটা যে এইমাত্র খবর পেলাম যে পুতিনের সঙ্গে আমাদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দেখা হয়েছে, এখন এই থেকে আমরা বুঝে নিতে পারবো এটা কোন দিকে যাচ্ছে, কারণ ওদের সাহায্য ছাড়া এটা সম্ভব না।
জি, আমাদের পরবর্তী কলার সাংবাদিক আবু তাহের কল করছেন নিউ ইয়র্ক থেকে। হ্যালো।
জি, আমি আবু তাহের বলছি, আমি বাংলা পত্রিকার সম্পাদক এবং টাইম টেলিভিশনের সিইও।
জি জি জি।
সিরিয়াতে যে অমানবিক ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে প্রেসিডেন্ট বাশার আল আসাদ যেখানে শিশু এবং শিশু নারী এবং যারা যুদ্ধে জড়িত না এমন লোকদেরকে গ্যাস প্রয়োগের মাধ্যমে যেভাবে হত্যা করা হচ্ছে, এটাকে আমি বলবো যে ওয়ার ক্রাইম। এর বিরুদ্ধে এবং এর এই এর যে বিভৎস চিত্র আমরা দেখাচ্ছি, শিশুরা ছটফট করছে এবং মারা যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, এটা আসলে কোন বিবেকবান কোন হৃদয়বান মানুষের পক্ষে সহ্য করা সম্ভব বলে আমি মনে করি না। এবং এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র সিরিয়াতে যে অ্যাটাক করেছে, মিসাইল অ্যাটাক, আমি মনে করি এটা আমাদের সবার মধ্যে একজন স্বস্তি এনে দিয়েছে যে এর মাধ্যমে কমপক্ষে যদি এই যারা আজকে এই আগ্রাসনের শিকার শিশু এবং নারী এবং নিরপরাধ পুরুষ যারা আছেন, তারা যদি কিছুটা নিষ্কৃতি পেতে পারেন বাশার আল আসাদের এই এই আক্রমণ থেকে, তাহলে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের যে মানবিক যে ব্যাপারটা এটা সারা বিশ্বে ফুটে উঠবে। এবং আমরা যারা বিবেকবান মানুষ, যারা আমরা মনে করি যে এই ধরনের হত্যাকাণ্ড অমানবিক, আমরা অনেকটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছি যে কমপক্ষে যদি এটা এই এই আক্রমণের ফলে বাশার আল আসাদ এই আক্রমণ থেকে আক্রমণটাকে বন্ধ করেন, তার এই নির্যাতন নিপীড়ন এবং ভয়াবহ অস্ত্রের যে ব্যবহার এটা যদি বন্ধ হয়, তাহলে এটা বিশ্বে যুক্তরাষ্ট্রের যে যে ইমেজ এই ইমেজ বৃদ্ধিতে অনেকটা সহায়ক হবে বলে আমি মনে করি।
জি, আমরা আবু তাহেরের বক্তব্যে যে উৎকণ্ঠা প্রতিধ্বনিত হয়েছে সেটা নিয়ে তো ইতিমধ্যে আলোচনা করেছি করছি এখনো, দেখা যাক আমাদের পরবর্তী কলার নূপুর কি বলছেন। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নূপুর বলছিলাম নিউ ইয়র্ক থেকে। আমি জানতে চাচ্ছিলাম একটি বিষয়, সেটি হচ্ছে সিরিয়ার সংকট সেই 2011 সাল থেকে চলছে, এখনো এটির কোনো সমাধান হয়নি, এবং আমরা সম্প্রতি দেখলাম রাসায়নিক হামলায় এবং যে সামরিক অভিযান করছে, সেক্ষেত্রে জাতিসংঘ কি করছে এবং জাতিসংঘের ভূমিকাটা বা কি এখানে, আমি সেই বিষয়টি জানতে চাচ্ছি।
জি, আমরা জাতিসংঘের ভূমিকার সম্পর্কিত জিজ্ঞাসা নিয়ে প্রফেসর ইফতেখারের কাছে যাব, এবং সেই সেই সঙ্গে আমি স্মরণ করতে চাই যে জাতিসংঘে আমাদের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি, তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে মোটামুটিভাবে একটা ইঙ্গিত ছিল যে বাশার আল আসাদকে হটতে হবে। তো যুক্তরাষ্ট্রের এই যে অবস্থান, এতে একটা পরিবর্তন সূচিত হয়েছে বলে অনেকে মনে করছেন। যেমন এর আগে রেজিম চেঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের তরফ থেকে কোনো দাবি উত্থিত হয়নি, এটা কি নতুন একটা অনুষঙ্গ?
যেটা হচ্ছে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করছে খুব অল্প সময়ের মধ্যে, যখন আমরা বলি যে জাতিসংঘের ভূমিকা কি, জাতিসংঘে কিন্তু কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন না, জাতিসংঘে বিভিন্ন রাষ্ট্রের একটা রিপ্রেজেন্টেশন আছে জাতিসংঘে, এবং আমরা জানি যে 5টি রাষ্ট্রের সেখানে ভিটো পাওয়ার রয়েছে। সুতরাং জাতিসংঘের যে সমস্ত সিদ্ধান্ত হয় সেটি কিন্তু বিভিন্ন রাষ্ট্রসমূহের সিদ্ধান্তের একটা রিফ্লেকশন হয়, এবং সেখানে আমরা যেগুলি পাওয়ারফুল রাষ্ট্র রয়েছে, মূলত পাওয়ারফুল রাষ্ট্রের সিদ্ধান্ত জাতিসংঘের মাধ্যমে কিন্তু প্রতিফলিত হয়। জাতিসংঘে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোনো অবস্থান নেওয়ার কোনো সুযোগ কিন্তু সেখানে নেই, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়া বা চায়নার থেকে ডিফারেন্ট একটা সিদ্ধান্ত জাতিসংঘ নিতে পারবে বা জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে, সেই ভূমিকা পালন করবার কোনো অবকাশ জাতিসংঘের নেই। আর আপনি আরেকটা যেটি বললেন সেটা হচ্ছে যে রেজিম চেঞ্জের যে ব্যাপারটা, রেজিম চেঞ্জের ব্যাপারে কিন্তু যে আগে যে ওবামা অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি কিন্তু রেজিম চেঞ্জের পক্ষেই ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন, তো তাকে ওনাকে অনেকটা সেই অবস্থা থেকে সরে আসতে দেখলাম আমরা। পরবর্তীতে এখন নিকি হ্যালি বলছেন আবার রেজিম চেঞ্জের কথা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি একটু আগে যেটা বললাম যে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন কিন্তু পরিষ্কার করতে পারছেন না তারা কোন অবস্থানে যাবেন, তারা কি আসাদ সরকারের পরিবর্তন চাচ্ছেন না আসাদ সরকারকে দেখেই কাজ করবেন। কারণ কিছুদিন আগেও কিন্তু ট্রাম্প প্রশাসনে কেউ কেউ বলেছেন যে একমাত্র সিরিয়ার জনগণই সিদ্ধান্ত নেবে সিরিয়া থেকে ক্ষমতায় থাকবে, এবং যদি রেজিম চেঞ্জের
সেটাই তো গণতন্ত্রের কথা।
জি, কিন্তু সিরিয়া সেখানে বাইরে ইন্টারভেনশন ছাড়া সিরিয়ার জনগণই সেখানে সিদ্ধান্ত নেবে। গতকালও বোধহয় ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমাদের প্রাইমারি লক্ষ্য হচ্ছে আইসিস, বাশার আল আসাদ নয়। সুতরাং একটা ধোঁয়াশা কিন্তু বর্তমান প্রশাসনের মধ্যে রয়ে গেছে। দ্বিতীয়ত যে প্রশ্নটা আসে যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে কি সেখানে রেজিম চেঞ্জ করতে পারবেন কিনা, বিষয় লিবিয়াতে আমরা যেটা দেখেছি সেখানে কিন্তু রাশিয়ার সরাসরি কোনো ইন্টারভেনশন ছিল না, কিন্তু আজকে আমরা দেখলাম যে সে মিসাইল অ্যাটাক করার পর রাশিয়া কিন্তু তার শক্তি আরো আপগ্রেড করেছে সেখানে, এবং আজকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফার্দার স্ট্রাইকের ব্যাপারে। সুতরাং সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি, এবং বর্তমান মার্কিন প্রশাসন কে অনেকে যেটা আপনি একটু আগে মেনশন করেছেন একদম ধোঁয়াশার মধ্যে রয়েছে, তারাও কতটুকু পরিষ্কার সেটা নিয়ে কিন্তু মার্কিন জনগণ এবং বিশ্ববাসীর কাছে প্রশ্ন রয়ে গেছে।
জি, আমাদের অনুষ্ঠান প্রায় এসে সময় প্রায় শেষ হতে চলেছে। আমাদের পরবর্তী কলার চট্টগ্রাম থেকে কল করছেন আবু সুফিয়ান চৌধুরী। হ্যালো।
হ্যালো। জি হ্যালো, চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী।
জি,
সিরিয়ায় গৃহযুদ্ধ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে, যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে আবারও রাসায়নিক হামলা চালানো হলে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বিদ্যমান সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। সিরিয়ায় রাসায়নিক হামলায় এই পর্যন্ত বহু বেসামরিক লোক নিহত হয়েছে, আমরা এ ধরনের হামলায় হতাহতদের সমবেদনা জানাই এবং যারা এই হামলা চালাচ্ছে তার প্রতি ধিক্কার জানাই।
জি, আমরা যেমন ঠিক না বলছিলাম যে হাতে সময় নেই একেবারে, আর একটা কল নেবো তারপরেই আমি সমাপনী বক্তব্যে চলে যাব। কল করছেন গোলাম ফারুক শাহিন। হ্যালো।
গোলাম ফারুক শাহিন, আমি দাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক, যুক্তরাষ্ট্রে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আছি। মুসলমান হিসাবে আমি বলবো যে এটা আপনার বিশেষ করে জাতিসংঘ আছে, জাতিসংঘের সাথে আমরা অচির দেখছি যে কোনো কিছু ইন্টারন্যাশনাল কোনো কিছু হইলেই তখন জাতিসংঘের হস্তক্ষেপে জিনিসটা হয়তো এটা মীমাংসা হইতে পারতো, কিন্তু এটারে ডাইরেক্ট একজনকে এইভাবে সিরিয়ার মানে নতুন প্রজন্ম শিশুদেরকে যেভাবে মিসাইলের মাধ্যমে হত্যা করা হইতেছে, এটা জাতির জন্য কোন জাতির জন্যই সমুচিত না। এটা আমি মনে করি যে আমরা জানি যে বিশ্বের জাতিসংঘে একটা বলতে একটা সংস্থা আছে, আমি মনে করি জাতিসংঘের সহযোগিতা আমি মনে করি যে এটা সমঝোতা আসতে পারে। কারণ এখন আমরা বিশ্বটা গোটা বিশ্বটাই একটা গ্লোবাল, তাই গ্লোবাল রাজনীতিতে আমরা মনে করি সকলের মতামত নিয়ে যেকোনো কিছুরই সমাধান হইতে পারে।
জি, আমি যেমনটি কিনা বলছিলাম যে হাতে একদম সময় নেই, ইতিমধ্যে এই অনুষ্ঠানের প্রযোজক তাহিদুল ইসলাম, উপস্থাপিকা তাহেরা কিবরিয়া এবং সংবাদ পাঠক শেগুফতা নাসরিন কুইন, এরা একদম উন্মুখ হয়ে অপেক্ষা করছেন যে কখন আমি মাইক্রোফোন ছাড়ব। তো মাইক্রোফোন ছাড়ার আগে খুব সংক্ষেপে জিয়াউদ্দিন চৌধুরী সমাপনী বক্তব্য, খুব সংক্ষেপে।
ধন্যবাদ। আসলে যেমনটি আমি আগে বলেছিলাম, এটা অত্যন্ত দুরূহ এবং জটিল ব্যাপার এই সিরিয়ার সমস্যা, এবং এখানে জাতিসংঘের যেটা ভূমিকা যেটা নিশ্চয়ই আছে, তারা আপনি দেখেছেন, আমরা দেখেছি জাতিসংঘ এটাকে সমালোচনা করেছে, নিন্দা করেছে, কিন্তু জাতিসংঘ এই বিশ্বের দেশের যে সমস্ত শক্তি পরাশক্তি রয়েছে তাদের সাহায্য ছাড়া তারা এইটা সম্মত করতে পারে, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যেখানে সিরিয়াতে এখনো সিরিয়াতে যিনি আছেন তিনি তাদের ঠিক যেভাবেই হোক তিনি তাদের জনসাধারণের প্রতারণা করে হোক যেটাই হোক তিনি তাদের নির্বাচিত প্রেসিডেন্ট, এখানে সংবাদ দিতে হবে এবং এটা সম্ভবপর হবে ইরান রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের তাদের যৌথ চেষ্টায়। এভাবে না সরালে এটা
জি প্রফেসর ইফতেখার, আমি অত্যন্ত দুঃখিত, আমি আর আপনার কাছে যেতে পারছি না একেবারেই, এরপরে আমাকে বের করে দেবে এরা স্টুডিও থেকে, একেবারেই সময় নেই, সংবাদের সময় চলে আসছে। শ্রোতাদের সকলকে এবং সে সঙ্গে আজকের অতিথি উত্তরদাতা অ্যাটলান্টা জর্জিয়া থেকে ইউনিভার্সিটি শিক্ষক রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সাইদ ইফতেখার আহমেদ এবং মেরিল্যান্ড থেকে সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা বাংলাদেশের প্রাক্তন সরকারি আমলা জিয়াউদ্দিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে সরকার কবিরুদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।